الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم وَلَكُمْ
تَتَّقُونَ হে যারা ঈমান এনেছ, তোমাদের জন্য রোজা সেভাবে বিধিবদ্ধ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবদ্দশায় আরেকটা রমজান অতিক্রমের সৌভাগ্য লাভ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, যদি রমজানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে মানুষ জানত, তাহলে তারা এই বাসনা পোষণ করত যে সারা বছরই যদি রমজান হতো কত ভালো হতো। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শ্রেষ্ঠত্বগুলো কি কি? তিনি বলেন, জান্নাতকে নিশ্চয় রমজানের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সজ্জিত করা হয়। অনুরূপভাবে আরেকটি হাদিসে আছে যা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং আত্মপর্যালোচনা আত্মজিজ্ঞাসার ভিত্তিতে রোজা রাখে, তার অতীতের পাপ ক্ষমা করে দেয়া হবে। যদি তোমরা জানতে যে রমজানের কল্যাণ এবং শ্রেষ্ঠত্ব যে কত বেশি, তাহলে তোমরা এই বাসনা রাখতে যে রমজান সারা বছর বিস্তৃত হোক। অতএব রমজানের শ্রেষ্ঠত্ব ও কল্যাণ কেবল মাসের দিনের সাথে সম্পর্কযুক্ত নয়, বা একটা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার জন্য নয়, শুধু এই জন্য সারা বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের জান্নাত প্রস্তুত করা হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসটিতে স্পষ্টভাবে অবহিত করেছেন যে ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রোজা রাখলে আর আত্মবিশ্লেষণের ভিত্তিতে দিন রাত অতিবাহিত করা হয় রমজানে, কেবল তবে রমজানে মর্যাদা লাভ হয়। এটি হলেই অতীতের পাপের ক্ষমা হয়, ক্ষমা লাভ হয়, মানুষ ইমানে উন্নতি করে, আত্মবিশ্লেষণ আত্মজিজ্ঞাসা করে, সে নিজের দুর্বলতার উপর দৃষ্টি রাখে, নিজের কর্মের উপর বিশ্লেষণ দৃষ্টি রাখে, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদান সম্পর্কে প্রণিধান করে, নিজের কর্মকে যদি খোদার সন্তুষ্টির অধীনস্থ আনার চেষ্টা করে, কেবল তবে এই পাপের ক্ষমা লাভ হয়। রমজানের রোজাতে এই লক্ষ্য অর্জনই হল উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সে আয়াতে যা আমি তেলাওয়াত করেছি, বলছেন যে রোজা আবশ্যক করা হয়েছে এই জন্য প্রত্যেক বছরের জন্য রমজান মাস নির্ধারণ করা হয়েছে তোমাদের ইবাদতের জন্য, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া হলো প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য করা, কেবল তবে রোজার কল্যাণে তোমরা কল্যাণমণ্ডিত হতে পারো, শয়তানি আক্রমণ থেকে তোমরা মুক্ত থাকতে পারো। যদি বিশুদ্ধ চিত্তে আল্লাহর তাকওয়ার ভিত্তিতে রোজা রাখো, তাহলে খোদার আশ্রয়ে আসবে। আর মানুষ যখন খোদার আশ্রয়ে আসে, কেবল তবেই সে শয়তান থেকে রক্ষা পেতে পারে, নতুবা শয়তান প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে মানুষ বিন্দুমাত্র আল্লাহর নিরাপত্তার বেষ্টনী থেকে বের হয়, তাৎক্ষণিকভাবে শয়তান তাকে চেপে ধরে, শয়তান তার উপর নিয়ন্ত্রণ জমায়। অতএব মানে উন্নতি এবং আত্ম বিশ্লেষণেই মানুষকে খোদার আশ্রয়ে ধন্য করে। এটি তখনই সম্ভব যদি মানুষ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়। ইমানের অবস্থা এবং ইমানের মানদণ্ড এবং তাকওয়ার অবস্থা ও মানদণ্ড কি হওয়া উচিত আর এটি কিভাবে অর্জিত হতে পারে সে সম্পর্কে তিনি আমাদেরকে সঠিক অর্থে অবহিত করতে পারেন, যাকে খোদা তাআলা এই কাজে নিযুক্ত করেছেন। আর এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাস, নিষ্ঠাবান দাস এবং যোগ ইমামের মাধ্যমে জানা যেতে পারে। তিনি আলাইহি সালাতু ওয়াসালামকেই এই কাজের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তিনি ইমানকে পুনরায় পৃথিবীতে এনে হৃদয়ে তাকওয়া সৃষ্টি এবং তাকওয়া প্রতিষ্ঠার রীতি শিখানোর ছিল। আমরা দেখি হযরত মসীহ আলাইহিসসালামের পুস্তকাবলী বিভিন্ন অধিবেশনে তার কথা, তার উক্তি বিভিন্ন আঙ্গিকে এই বিষয়ের প্রতি দিক নির্দেশনা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি যেভাবে হাদিসে আছে, যে ব্যক্তি ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপর্যালোচনার প্রেরণায় রোজা রাখে তার পাপ ক্ষমা করে দেয়া হবে, এটি সামান্য কোনো কথা নয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে জানিয়েছেন যে ইমানের অবস্থা বা ইমান ততক্ষণ সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ খোদাকে চিনবে, শনাক্ত করবে। তিনি বলেন যে কঠিন স্তর যা আমাদের কঠিন পর্যায়ে যা আমাদের অতিক্রম করতে হবে তা হলো খোদাকে চেনা, খোদাকে বোঝা। যদি আমাদের খোদাকে চেনাই ত্রুটিপূর্ণ, সন্দেহযুক্ত এবং ঝাপসা হয়ে থাকে, আমাদের ইমান কখনো জ্যোতির্মণ্ডিত আলোকিত হতে পারে না। খোদাকে কিভাবে চেনা যাবে? খোদা তাআলার রহিমিয়ত গুণের প্রতি বিকাশ এবং প্রতিফলনের মাধ্যমে এটি সম্ভব, খোদাকে চেনা যাবে। খোদার রহিমিয়ত বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে খোদার সাথে এমন সম্পর্ক স্থাপনের কল্যাণে তা হবে, যাতে খোদার রহিমিয়ত খোদার কৃপা তার শক্তি তার কুদরতের গুণাবলী আমাদের অভিজ্ঞতাধীন আসবে। আর এই এই অভিজ্ঞতা তখনই হওয়া সম্ভব যদি খোদার ইবাদত এবং তার সাথে সম্পর্কের অসাধারণ বহিঃপ্রকাশ হবে। তিনি আলাইহিস সালাম বলেন, খোদা তাআলার রহিমিয়ত এবং খোদার ফজলের বৈশিষ্ট্যাবলী যখন প্রকাশ পায় তা প্রবৃত্তির কামনা বাসনা থেকে মানুষকে মুক্ত করে আর প্রবৃত্তির কামনা বাসনা ইমানের দুর্বলতা এবং বিশ্বাসের দুর্বলতার কারণে সৃষ্টি হয়। যদি ইমান দুর্বল না হয়, খোদার সত্তায় যদি বিশ্বাস পূর্ণ মাত্রায় থাকে, তাহলে কামনা বাসনার শিকার হয় না মানুষ। তিনি বলেন, ইহ জাগতিক সহায় সম্পত্তি ধন সম্পদ তার কাছে যত বেশি প্রিয় হয়, ততটা পারলৌকিক নেয়ামত তার কাছে প্রিয় হয় না। কথার কথা মানুষ বলে যে আমার পারলৌকিক জীবনের নেয়ামত রাজি বড়ই প্রিয় আমার কাছে। পারলৌকিক নেয়ামত রাজি যদি ততটাই প্রিয় হতো যতটা ইহ জাগতিক, তাহলে তা অর্জনের জন্য সে অনুপাতে চেষ্টা হতো। যতটা ইহ জাগতিক নেয়ামত অর্জনের চেষ্টা হয়ে থাকে, বরং এরও বেশি হতো। তাই স্পষ্ট হয়ে গেল যে খোদার পবিত্র কুদরত এবং তার রহিমিয়ত ও তার প্রতিশ্রুতির উপর প্রকৃত অর্থে ইমান নেই। আর এই বিষয়টি যাচাই এবং যাচাই করার এবং খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এই ব্যাখ্যার পরে এই কথা ভালোভাবে বোঝা যায়, যেটি সামান্য কোনো কথা নয়, অর্থাৎ ইমান সামান্য কোন বিষয় নয়, অনেক বড় বিষয়, অনেক বড় এক লক্ষ্য আমাদেরকে দেয়া হয়েছে। কেবল 30 দিনের রোজা রাখার জন্য বা কেবল রমজান মাসের জন্য প্রস্তুতি হয় না, আর এর কোনো গুরুত্বও নেই। এর গুরুত্ব তখনই বৃদ্ধি পায় যদি আমাদের এইসব প্রচেষ্টা মাসের প্রশিক্ষণের কল্যাণে সারা মাসের কর্মে যদি এটি পর্যবসিত হয়। দুটো বাক্যের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আমাদের সামনে পুরো জীবনের কর্মপন্থা রেখে দিয়েছেন। আমাদের মৌখিক ভাবে কথা বলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই ইমানের চেতনা উদ্বুদ্ধ হয়ে আত্মবিশ্লেষণ প্রেরণা আমরা রোজা রাখছি, তাই আমাদের সকল পাপের ক্ষমা লাভ হবে, এটি যথেষ্ট নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে আত্ম পর্যালোচনার ভিত্তিতে রোজা রাখো, এর অর্থ হল ইমানকে সেই মাপকাঠিতে যাচাই করতে হবে, মাপতে হবে, যা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাপকাঠি, তার নির্দেশ মেনে চলার মাপকাঠি। অতএব এটি দেখতে হবে যে আমরা এটি মেনে চলছি কিনা। ইমানের অবস্থা এবং ইমানের সংশোধনের রীতির কথা বলতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম এক জায়গায় বলেন যে আসল কথা হলো খোদার সত্তায় দু ধরনের ইমান হয়ে থাকে। একটি হলো সেই ইমান যা শুধু দাবি পর্যন্ত সীমাবদ্ধ, আর এর প্রভাব কর্মের উপর আদৌ পড়ে না। কর্মের মাধ্যমে ইমান প্রকাশ পায় না। আল্লাহর সত্তায় দ্বিতীয় প্রকারের ইমান হলো এর সাথে ব্যবহারিক সাক্ষ্য থাকা। যতক্ষণ এই দ্বিতীয় প্রকার ইমান সৃষ্টি না হবে, আমি বলতে পারবো না যে এক ব্যক্তি খোদা তালাকে মানে। আমি বুঝি না এই কথা যে এক ব্যক্তি আল্লাহকেও মানে আর একই সাথে পাপও করে। পৃথিবীর মানুষের একটি বিরাট শ্রেণী প্রথম শ্রেণীর মান্যকারীদের অন্তর্গত। আমি জানি এরা বলে দাবি করে যে আমরা আল্লাহকে মানি, কিন্তু আমি দেখি যে স্বীকারোক্তির পাশাপাশি তারা ইহ জাগতিক নোংরামিতে লিপ্ত এবং পাপের কলুষতায় তারা কলুষিত। কারণ কি? যে সেই বিশেষত্ব যা আল্লাহর সত্তায় ইমানের হয়ে থাকে, তা আল্লাহ তাআলাকে হাজার নাজার জানার পর সৃষ্টি হয় না। তিনি বলেন যে দেখো, মানুষ একজন তুচ্ছ মেথর এবং চামারকে সামনে দেখলে তার জিনিস হস্তগত করে না, তাই সেই খোদার বিরোধিতা এবং তার নির্দেশকে বিধানগুলি দেখানোর ক্ষেত্রে ধৃষ্টতা কেন দেখায়, যার সম্পর্কে বলে যে দাবি করে যে আমি তার সত্তায় ইমান রাখি। তিনি বলেন, আমি মানি যে পৃথিবীর অধিকাংশ মানুষ মৌখিক ভাবে স্বীকার করে যে আমরা আল্লাহ তাআলাকে মানি, কেউ বলে পরমেশ্বর, কেউ গড বলে, কেউ ভিন্ন কোন নাম রাখে, কিন্তু কার্যত যখন তাদের এই ইমান এবং স্বীকারোক্তির পরীক্ষা নেওয়া হয় এবং দেখা হয়, তখন বলতে হবে যে এটি নিছক দাবি, এই দাবির পক্ষে ব্যবহারিক কোন সাক্ষ্য নেই। তিনি বলেন যে এ কথা মানব প্রকৃতিতে অন্তর্নিহিত রয়েছে, সে যে বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে তার ক্ষতি এড়াতে এবং তার লাভজনক দিক পেতে চায়। দেখো, আর্সেনিক একটা বিষ, মানুষ যেখানে এই কথার জ্ঞান রাখে যে এর এক বিন্দু পরিমাণ ধ্বংসের জন্য যথেষ্ট, কখনো সে ধৃষ্টতার সাথে তা খাবে না, কেননা সে জানে যে এটি খাওয়া ধ্বংসের নামান্তর। তাই কেন সে খোদাকে মেনে সেসব ফলাফল লাভের চেষ্টা করে না যা আল্লাহর সত্তায় ইমানের সহজাত ফলাফল? তিনি বলেন, আল্লাহর সত্তায় যদি আর্সেনিকের মতো বিশ্বাসও থাকে তাহলে তার আবেগ অনুভূতি এবং তার কামনা বাসনার উপর মৃত্যু আসার কথা। তাই বলতে হবে যে এটি বলেই সর্বস্ব বিষয়, ইমানকে দৃঢ় বিশ্বাসের রূপ দেওয়া হয়নি, এটি তার নফসের বা প্রবৃত্তির একটা প্রতারণা। ইমান যদি থাকে তা বিশ্বাসে পর্যবসিত হওয়া উচিত, যেহেতু বিশ্বাসের রূপ তা পায়নি তাই সে নিজেকেই প্রতারিত করে, আর প্রতারিত হয়ে এ দাবি করে যে আমি খোদাকে মানি। তাই মানুষের প্রথম দায়িত্ব হল আল্লাহতে যে তার ইমান আছে সেটি সংশোধন করা উচিত, অর্থাৎ কর্মের মাধ্যমে প্রমাণ করা উচিত যে এমন কোন কাজ যেন তার হাতে সাধিত না হয় যা খোদা তালার মহিমা এবং তার নির্দেশাবলী পরিপন্থী। এই হল একজন মোমেনের আত্মজিজ্ঞাসার রীতি রমজান মাসে, একটা বিশেষ পরিবেশ থাকে বিরাজ করে রমজানে, ইবাদত এবং পণ্যের প্রতি মনোযোগ আকৃষ্ট হয়, অন্যের দেখা দেখি এমন পরিবেশে ইবাদত এবং পণ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করে নিজের কর্মের প্রতি দৃষ্টি রেখে আমাদেরকে আমাদের প্রভুর সামনে বিনত হয়ে অতীতের পাপের ক্ষমা যাচনা করা উচিত। আর এই রমজানের সব ইবাদতকে ভবিষ্যতে জীবনের স্থায়ী অংশ করে নেওয়া উচিত, আর যে পাপের ক্ষমা লাভ হয়েছে এ মাসে আর জান্নাতের যে দ্বারগুলো উন্মুক্ত হয়েছে চেষ্টা করা উচিত যে সেগুলো যেন চির উন্মুক্ত থাকে, আর রমজানের এই বরকত থেকে অংশ পাওয়ার জন্য বড় বিনয়ের সাথে খোদার দরবারে বিনত হয়ে দোয়া করা উচিত যেন এর কল্যাণরাজি অব্যাহতভাবে লাভ হতে থাকে। রোজার যে মহান উদ্দেশ্য আল্লাহ তাআলা সামনে রেখেছেন, অর্থাৎ তাকওয়া অর্জন, তাকওয়ার প্রকৃত মানে যেন আমরা উপনীত হতে পারি সেই চেষ্টা করা উচিত আমাদেরকে তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য। হযরত মসীহ আলাইহিস আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন, সেই সম্পর্কেও কিছু কথা আমি উপস্থাপন করছি তার প্রেক্ষাপটে। মানুষের ইমানের ক্ষেত্রে তখন উন্নতি হয় যখন তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হয়। পূর্বেই উল্লেখ এসেছে মহানবী সাল্লাম যেখানে বলেছেন যে ইমানের সাথে আত্মজিজ্ঞাসার চেতনা নিয়ে রমজান অতিবাহিত করো, এর অর্থ হল তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করে নিজের সমূহ অবস্থাকে আল্লাহ সন্তুষ্টির অধীনস্থ এনে এই দিনগুলো অতিবাহিত করে যদি এক্ষেত্রে সফল হও তাহলে তাকওয়া জীবনের স্থায়ী বৈশিষ্ট্যে রূপ নেবে, নিজেদের ব্যবহারিক অবস্থা মানুষ শুধু রমজানেই সংশোধন করবে না, বরং এই কল্যাণ স্থায়ী কল্যাণে পর্যবসিত হবে। এদিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন, কোরআন এবং ইসলামী শিক্ষার উদ্দেশ্য হল তাকওয়া সৃষ্টি করা, উদ্দেশ্য ছিল তাকওয়া সৃষ্টি করা, সেটি আজকে পরিদৃষ্ট হয় না। রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু তাকওয়া শূন্যতার কারণে একই নামাজ রোজা তাদেরকে পাপাচারী করে তুলছে। ইসলামের নামে আজকাল আমরা যা কিছু দেখি, অর্থাৎ সন্ত্রাস হচ্ছে, নিরীহ লোকদের হত্যা করা হচ্ছে, এজন্য যে তাকওয়া হারিয়ে গেছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে আর মুসলমানদের পক্ষ থেকেই হচ্ছে। দুদিন পূর্বে আফগানিস্তানে বড় নির্দয় হামলা করে 100-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে। রমজান কি এদের কোন উপকারে দেবে? রমজানের কল্যাণরা যে কি তারা লাভ করবে? মোটেই নয়, কেননা এরা খোদার নির্দেশ লঙ্ঘনকারী, এরা খোদার শিক্ষা থেকে যোজন যোজন দূরে সরে পড়ছে, আর এটি কারণে যে তারা তাকওয়া থেকে দূরে। একান্ত কুরআনি শিক্ষা অনুসারে মসীহ আসলাম বলেছেন যে তাকওয়া ছাড়া নামাজও অর্থহীন, আর দোজখের চাবি এরই দোজখের দিকে নিয়ে যায় এমন নামাজ। অতএব রমজান এমন মানুষের কিভাবে কাজে আসতে পারে? যারা তাকওয়া শূন্য, যারা খোদা এবং তার রসুলের নামে নির্যাতন করে, তারা কখনো রমজান থেকে লাভবান হতে পারে না, বরং খোদার হাতে তারা ধরা পড়তে যাচ্ছে। জুলম এবং বর্বরতার এসব ঘটনা আমরা যখন শুনি এবং দেখি, আমাদেরকে পূর্বের চেয়ে বেশি ইস্তিগফারের প্রতি দৃষ্টি দিয়ে আল্লাহর প্রশংসা করা উচিত যে তিনি এইসব অত্যাচারীদের থেকে পৃথক রেখে আমাদের মসীহ মওউদকে মানার তৌফিক দিয়েছেন। আমাদেরকে নিজেদের কর্ম বিশ্লেষণ করা উচিত, আমাদের ইমানের অবস্থা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করা উচিত এই জন্য যে তিনি মসীহ মওউদ আলাইহিস সালামকে সেই রাস্তা দেখিয়েছেন যা খোদা পাওয়ার রাস্তা। তিনি বলেন যে ইমানের মূল হল তাকওয়া এবং পবিত্রতা। এর মাধ্যমে ইমানের সূচনা হয় আর ইমানের পানি সিঞ্চনও এর মাধ্যমে হয়, আর প্রবৃত্তির কামনা বাসনা এর মাধ্যমে চাপা পড়ে। মসীহ মওউদের উক্তি থেকে আরো স্পষ্ট হল যে তাকওয়া ছাড়া ইমান সৃষ্টি হতেই পারে না। কেবল এটি নয় যে ইমানের মূল হল তাকওয়া, বরং ইমানের সুরক্ষা এবং ইমানের উন্নতিও তাকওয়া ছাড়া সম্ভব নয়। তাকওয়া বা খোদাভীতি যদি থাকে, মানুষের কর্ম সৎ হবে, নেক হবে। কর্ম যদি সৎ এবং নেক হয়, খোদা সন্তোষ অধীনস্থ হয়, তাহলে তাকওয়া সৃষ্টি হবে। এর ফলে এটিও স্পষ্ট হয়ে গেল যে রমজানের শ্রেষ্ঠত্বের ফল এবং ফসলও তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করা ছাড়া অর্জন হওয়া সম্ভব নয়। তাকওয়া বৃদ্ধি পেলেই ইমান উন্নতি করবে। আত্মপর্যায় আলোচনা আত্মবিশ্লেষণের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে, আর এদিকে মনোযোগ নিবদ্ধ হলে মানুষ যদি আত্মবিশ্লেষণ করে তাহলে প্রবৃত্তির কামনা বাসনা চাপা পড়বে। যা পূর্বেই বলেছি যে অবাধ্য প্রবৃত্তির চাওয়া পাওয়া কে চাপা দেয়াই খোদার নৈকট্য মানুষকে ধন্য করে, তাকওয়ার প্রকৃত স্বরূপ সম্পর্কে মুসলিম ইসলাম আরো বলছেন যে প্রকৃত তাকওয়া যার মাধ্যমে মানুষ বিধৌত হয়, পরিচ্ছন্ন হয়, যার জন্য নবীরা আসেন, তা পৃথিবী থেকে হারিয়ে গেছে। বিরল হয়তো এমন কোন ব্যক্তি থাকবে যে কাদ আফলাহমান, যা কার সত্যানকারী হবে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা পছন্দনীয় বৈশিষ্ট্য। ফেরেশতা এমন মানুষের সাথে করমর্দন করে, মানুষের মাঝে তার কোন মূল্য নেই, নতুবা তারা তাদের ভোগবিলাসের প্রতিটি সামগ্রী বৈধ পন্থায় অর্জন করত। জাগতের যে সমস্ত আনন্দ ভোগবিলাসের প্রতিটি বস্তু বৈধ মাধ্যমে হস্তগত হওয়ার কথা অবৈধভাবে নয়। চোর সম্পদের জন্য চুরি করে, কিন্তু যদি সে ধৈর্য ধরে আলাদা আলাদা তাকে ভিন্ন পথে সম্পদশালী করতে পারে, অনুরূপভাবে ব্যভিচারী ব্যভিচার করে, কিন্তু যদি সে ধৈর্য ধরে তাহলে তার বাসনা আল্লাহ তাআলা অন্যভাবে পূর্ণ করতে পারেন, যার মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জিত হতে পারে। হাদিসে আছে কোন চোর মোমেন অবস্থায় চুরি করে না, আর কোন ব্যভিচারী যতক্ষণ মোমেন থাকে সে ব্যভিচার করে না। ইমানি অবস্থা যখন হারিয়ে যায় তখন এমন অপকর্ম সাধিত হয় মানুষের হাতে। যেভাবে ছাগলের সামনে যদি সিংহ দাঁড়িয়ে থাকে তা ঘাস খেতে পারে না, ছাগলের সমান ইমানও কি মানুষের নেই। এক বৈঠকে এই কথাগুলো হচ্ছিল, বৈঠকের কথা পত্রিকায় এভাবে বর্ণিত হয়েছে। তিনি বলেন হাদিসে আছে চোর যতক্ষণ মোমেন তাকে চুরি করে না, এটা একেবারে সত্য কথা। ছাগলের সামনে যদি সিংহ দাঁড়িয়ে থাকে তাহলে সে বৈধ খাওয়াও ভুলে যায়, অন্যায় ভাবে কারো খেতে যাওয়া তো দূরের কথা। অনুরূপ ভাবে যদি খোদা ভীতি থাকে তাহলে পাপ করা সম্ভব নয়। আসল মূল এবং উদ্দেশ্য হলো তাকওয়া, যাকে এটি প্রদান করা হয় তার জন্য সবকিছু পাওয়া সম্ভব। এটি ছাড়া মানুষ ছোট এবং বড় পাপ এড়াতে পারে না। জাগতিক বিভিন্ন সরকারের নির্দেশাবলী পাপ থেকে রক্ষা করতে পারে না, সরকার তো সাথে থাকে না, শাসক সাথে থাকে না যে মানুষ তাদের ভয় করবে। মানুষ মনে করে যে আমি একা তাই পাপ করে, নতুবা কখনো পাপ করতো না। নিজেকে যখনই একা মনে করে তখনই সে নাস্তিক হয়ে যায়। যখন মনে করে যে আমি একা, খোদা আমাকে দেখছেন না, এর অর্থ হলো সে নাস্তিক। আর চিন্তা করে না, ভাবে না যে আমার খোদা আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন। যদি এমনটি মনে করতো বা যদি বিশ্বাস থাকতো তাহলে কখনো পাপ করতো না। সবকিছু তাকওয়া থেকেই উৎসারিত, সবকিছু তাকওয়ার উপরে নির্ভর করে। কোরআনের সূচনা এর মাধ্যমে হয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর অর্থ তাকওয়া। অর্থাৎ মানুষ যদি নেক কর্ম করে আর ভয়ের সাথে যদি নেক কাজ করে, ধৃষ্টতা যদি না দেখায় সে নেক কর্মকে, নিজের প্রতি আরোপের ধৃষ্টতা না দেখায় সে জিজ্ঞেস করার সাহায্য মনে করে আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, ইয়া কান আবুদুর অর্থ হলো তোমার ইবাদত করি। কার্যত মানুষ নিজেই ইবাদত করছে কিন্তু এর বাহাবা নিজে কুড়ায় না, নিজের প্রতি আরোপিত করে না এর ক্রেডিট, যদিও নিজেই কাজ করছে, বরং সে দোয়া করে ইয়া কানাস্তাইন, অর্থাৎ এই দোয়াও তোমার সাহায্যের কল্যাণেই আমি করছি, তুমি তৌফিক দিচ্ছ, তাই ইবাদত হচ্ছে না, তোমার ইবাদত করা সম্ভব নয়। আর ভবিষ্যতের জন্য সাহায্য চাই যে ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান করেন। তো এ হলো তাকওয়ার মানদণ্ড। পুনরায় দ্বিতীয় সূরা আরম্ভ হয় হুদাল্লিল মুত্তাকিনের মাধ্যমে, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি তখনই গৃহীত হয় যখন মানুষ মুত্তাকি হয়। মুত্তাকি হলেই গৃহীত হয়। অতএব যদি তাকওয়া থাকে সবকিছু গৃহীত হবে, যদি তাকওয়া না থাকে তাহলে কিছুই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন তখন আল্লাহ তাআলা পাপের প্ররোচনাদাতা সকল শক্তিকে অপসারণ করেন, অর্থাৎ যে সমস্ত বিষয়াদি পাপে প্ররোচিত করে। তাকওয়া যদি সম্পূর্ণ হয় তাহলে পাপের দিকে আহ্বানকারী, পাপে যা প্ররোচনা যোগায় এমন সকল শক্তিকে আল্লাহ তাআলা অপসারণ করেন। স্ত্রীর প্রয়োজন থাকলে আল্লাহ তাআলা স্ত্রী দেন, ঔষধের প্রয়োজন থাকলে আল্লাহ তাআলা ঔষধ দেন, যে জিনিসের প্রয়োজন দেখা দেয় আল্লাহ তাআলা তা দান করেন, এমন স্থান থেকে জীবিকার ব্যবস্থা করেন যা সে জানেই না। কোরআনে আরো একটি আয়াত রয়েছে, তা হল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই আয়াতেরও অর্থ হলো মুত্তাকি, অর্থাৎ যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু, এরপর অবিচলতার সাথে সেই দাবির উপর প্রতিষ্ঠিত থাকে যে আল্লাহ আমাদের প্রভু, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকে, বিশ্বাস রাখে তিনি আমাদের সকল অভাব মোচন করবেন, তিনি লালন পালনকারী, তাদের উপর ফেরেশতা নাজেল হবে আর বলবে যে তোমরা ভয় করো না, আর অতীতের যে কর্ম সেই কর্মের জন্য তোমরা দুঃখিত হও না, কারণ এখন তোমরা তাকওয়া অবলম্বন করেছ। তিনি বলেন যে এরও অর্থ হলো মুত্তাকি, অর্থাৎ তাদের উপর ভূমিকম্প আসে, পরীক্ষা আসে, তুফান আসে তাদের জীবনে, কিন্তু আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকার থেকে তারা বিন্দু মাত্র বিচ্যুত হয়নি। আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছে অবিচলতার। এটি নয় যে প্রত্যেক বছর নতুন ভাবে রমজান আসলে নেকের উপর প্রতিষ্ঠিত হবো, তাকে অবলম্বন করব, এক মাসের জন্য জান্নাতের দ্বার খুলে যাবে, এমন নয়। বরং অবিচলতা হলো শর্ত। তিনি বলেন যে খোদা তাআলা আবার বলেন তারা যখন এমনটি করলো আর বিশ্বস্ততা অবিচলতা প্রদর্শন করলো, তখন এর ফলাফল যা লাভ হলো তা হলো তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, এমন ব্যক্তির উপর ফেরেশতা নাযিল হয় এবং বলে যে ভয় করো না, দুঃখিত হয় না, আল্লাহ তোমার অভিভাবক, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং শুভ সংবাদ দেয় যে তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ, তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। এখানে জান্নাত বলতে ইহ জাগতিক জান্নাত বোঝায়, পারলৌকিক জান্নাত নয়। বরং আল্লাহ তাআলা তাকওয়ার উপর যারা প্রতিষ্ঠিত থাকে তাদেরকে এই পৃথিবীতে এই জান্নাতের শুভ সংবাদ দেন। কোরআনে অন্যত্র আছে যে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আবার বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, ইহ এবং পরকালে আমরা তোমাদের তত্ত্বাবধায়ক এবং বন্ধু। অতএব আল্লাহ তাআলা পাপ ক্ষমা করেন অবিচলতার সাথে পণ্যের উপর যারা প্রতিষ্ঠিত থাকে তাদের। শুধু তাই নয়, বরং তাদেরকে আল্লাহ তাআলা জাগতিক নিয়ামত রাজিতেও ধন্য করেন, আর পরকালেও তাদের বন্ধু এবং তত্ত্বাবধায়ক তিনি। তাদের কত সৌভাগ্যবান আমাদের মাঝে তারা, যারা রমজানে নিজেদের অবস্থায় পরিবর্তন এনে অবিচলতার সাথে খোদার আদেশ নিষেধ অনুসারে জীবন যাপনকারী, আর তারা সেইভাবে জীবনযাপনে যারা সচেষ্ট, তাকওয়া এবং অবিচলতা সম্পর্কে, তাকওয়া অবলম্বন এবং অবিচলতা সম্পর্কে মুসলিম আরো বলেন যে প্রথম দিকে যে সত্যিকার মুসলমান হয় তাকে ধৈর্য ধারণ করতে হয়। সাহাবীদের জীবনে এমন যুগ এসেছে যখন পাতা খেয়ে তারা জীবন অতিবাহিত করেছেন, অনেক সময় রুটির টুকরাও পাওয়া যেত না। কোন মানুষ কারো কল্যাণ সাধন করতে পারে না, উপকার করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না করবেন। মানুষ তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তার জন্য দ্বার উন্মুক্ত করেন, উন্মোচন করেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনি বলেন আল্লাহর সত্তায় প্রকৃত অর্থে ঈমান আর ইয়াতে দুটো অংশ আছে। অনুবাদ হলো যে তাকে অবলম্বন করবে আল্লাহ তাআলার, আল্লাহ তার জন্য কোন মুক্তির কোন পথ বের করবেন আর সে স্থান থেকে তার জীবিকার বিধান এবং ব্যবস্থা করবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে তার জীবিকার ব্যবস্থা করবেন যেখান থেকে জীবিকার ব্যবস্থা হওয়ার কথা সে কোশ্চিন কালে ভাবতে পারে না। তিনি বলেন আল্লাহর সত্তায় প্রকৃত অর্থে ঈমান আনো, এতে সবকিছু লাভ হবে। অবিচলতার প্রয়োজন রয়েছে, নবীরা যত আধ্যাত্মিক মহান মর্যাদা লাভ করেছেন অবিচলতার কল্যাণেই করেছেন, অবিচলতার কল্যাণেই হয়েছে। খালি অন্তঃসার শূন্য নামাজ এবং রোজা পড়ে লাভ কি, রমজানে এসব করে কোনো লাভ নেই, অবিচলতা আবশ্যক, তাহলে সবকিছু লাভ হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি দেখতে চান যেন তার অশেষ কৃপার দ্বার আমাদের জন্য উন্মোচিত হয়, আর রমজানে বিশেষ করে তাকওয়া অবলম্বনকারীদের জন্য নিজ কৃপার দ্বার তিনি উন্মোচন করেন, উন্মুক্ত করেন, অবারিত করেন। মুত্তাকি হওয়ার জন্য শুধু পাপ পরিত্যাগ করাই নয়, বরং পুণ্য অবলম্বন করতে হবে। এর বিশদ বিবরণ দিতে গিয়ে মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হলো বড় বড় পাপ, যেমন ব্যভিচার, চুরি, অনধিকার খর্ব করা, লোক দেখানো, আতশ লাঘা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কার্পণ্য পরিত্যাগ করা, ইতর অভ্যাস পরিত্যাগ করে তার মোকাবেলায় উন্নত নৈতিক গুণাবলী অবলম্বন করা, হীন গুণাবলী পরিত্যাগ করে উন্নত গুণাবলীর ক্ষেত্রে উন্নতি করা, এই হলো আবশ্যকীয় শর্ত। মানুষের সাথে কোমলতা, উত্তম ব্যবহার এবং সহমর্মিতাপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ তাআলার সাথে সত্যিকার বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন আর সেবা এবং খেদমতের পছন্দনীয় দিকগুলো সন্ধান করা এবং নেকি এবং খেদমত করা যা প্রশংসনীয় অসাধারণ, কেবল তবেই তাকওয়ার উন্নত মানে উপনীত হওয়া সম্ভব। নিঃস্বার্থ ভাবে অন্যের সাথে সদ্ব্যবহার করা উচিত। আল্লাহর প্রাপ্য বান্দাদের অধিকার এমন ভাবে প্রদান করা উচিত যা কিনা প্রশংসনীয়। এইসব কাজের মাধ্যমে মানের মুদ্রাকে আখ্যায়িত হয়। যাদের মাঝে এইসব গুণাবলী সমবেত হয় তারাই প্রকৃত মুত্তাকি হয়ে থাকে। অর্থাৎ এক একটি বৈশিষ্ট্য বিচ্ছিন্ন ভাবে কারো মাঝে যদি থাকে তাকে মুত্তাকি বলা যাবে না, যতক্ষণ সামগ্রিকভাবে প্রচন্ডনীয় নৈতিক গুণাবলী তার মাঝে সৃষ্টি না হবে। এমন ব্যক্তিবর্গের জন্য বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরপর তাদের আর কি চাই। আল্লাহ তাআলা এমন মানুষের তত্ত্বাবধায়ক হয়ে যান যেভাবে তিনি নিজেই বলেন যে ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালেহিন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান যার মাধ্যমে তারা ধরে, তাদের চোখ হয়ে যান যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান যার দ্বারা তারা শোনে, তাদের পা হয়ে যান যার মাধ্যমে তারা হাঁটে। আর একটি হাদিসে আছে যে আমার বন্ধুর প্রতি শত্রুতা প্রদর্শন করে আমি তাকে বলবো যে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আরেক জায়গায় বলেন যখন কেউ আল্লাহর বন্ধুর উপর আক্রমণ করে আল্লাহ তাআলা তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে সিংহের শাবককে কেউ যদি ছিনে নিয়ে যায় সে চরম ক্রোধের সাথে তার উপর ঝাঁপ দেয়। এরপর তাকওয়ার গুরুত্ব এবং তার প্রত্যাদিষ্ট হওয়ার উদ্দেশ্যের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে আমাদেরকে এই উদ্দেশ্যে প্রত্যাদিষ্ট করা হয়েছে, আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রত্যাদিষ্ট করেছেন তা হলো তাকওয়ার ময়দান ফাঁকা বা শূন্য, তাকওয়া সৃষ্টি হওয়া উচিত, তরবারি হাতে নেওয়া নয়, তরবারি হাতে নেওয়া নিষিদ্ধ। যদি তাকওয়া অবলম্বনকারী হও তাহলে সারা পৃথিবী তোমাদের সাথে থাকবে। তাই নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করো, যারা মদ পান করে বা যাদের ধর্মীয় শিক্ষার বা অনুষঙ্গ গুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মদ, তাদের তাকওয়ার সাথে কোন সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে, তারা পণ্যের সাথে যুদ্ধে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদের জামাতকে যদি এত সৌভাগ্যবান করেন তাদেরকে পাপের বিরুদ্ধে যুদ্ধ করার যদি তৌফিক দেন, তাকওয়া এবং পবিত্র ময়দানে যদি উন্নতির তৌফিক দেন, এটি বড় সফলতা। এর চেয়ে বেশি কার্যকরী আর কিছু হতে পারে না। এখন সারা পৃথিবীর সকল ধর্মের প্রতি দৃষ্টিপাত করে দেখো যে তাকওয়া যা ধর্মের আসল উদ্দেশ্য তা হারিয়ে গেছে। জাগতিক প্রভাব প্রতিপত্তিকে খোদা বানানো হয়েছে, প্রকৃত খোদা আত্মগোপন করেছেন এবং সত্যিকার খোদার অবমাননা করা হয়। কিন্তু এখন খোদা তালা চান যে তাকে যেন মানুষ যেন কেবল তাকে মানে, আর পৃথিবী যেন তার তাকে চিনে, এবং যারা দুনিয়াকে খোদা মনে করে তারা খোদার উপর নির্ভরকারী আখ্যায়িত হতে পারে না। যারা নিছক বয়াত করে মনে করে যে আল্লাহর শাস্তি থেকে তারা মুক্ত হয়ে গেছে, তারা ভুল করে, তাদের প্রবৃত্তি তাদের প্রতারিত করেছে। চিকিৎসক রোগীকে যতটা ঔষধ পান করাতে চায় ততটা যদি সে পান না করে তাহলে আরোগ্যের আশা রাখা বৃথা। তাই ততটা পরিচ্ছন্ন হও এবং তাকওয়া অবলম্বন করো যা খোদার ক্রোধ থেকে রক্ষা করার জন্য উপযুক্ত। যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করে। যদি এমনটি না হতো পৃথিবীতে সর্বত্র অমানিসা ছেয়ে যেত। মানুষ যখন মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাআলা তার এবং অন্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য সৃষ্টি করেন। তিনি বলেন আমাদের জামাতকে ভয় করা উচিত, যদি কারো ভিতর তাকওয়া থাকে যেভাবে সেই তাকওয়া থাকে যে আল্লাহ তাআলা চান তাহলে তাকে রক্ষা করা হবে। এই তিনি বলেন এই জামাতকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য সৃষ্টি করেছেন, কারণ তাকওয়ার ময়দান সম্পূর্ণভাবে খালি বা শূন্য। অতএব আমাদের জীবনে আরেকটা রমজান আসা, আর খোদার এই কথা বলা যে রমজান এজন্য আসে যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আর হযরত মসীহ মওউদ ইসলামের এই কথা বলা যে এই জামাতকে আল্লাহ তাআলা তাকওয়া সৃষ্টির জন্য এই জামাত সৃষ্টি করেছেন, এটি আমাদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত করে যে আমরা যেন প্রতিটি মুহূর্ত আত্মজিজ্ঞাসায় আত্মপর্যালোচনা রত থাকি। আর খোদা তাআলা বিশেষ ফজল এবং কৃপার এই যে দিন এনেছেন এই দিনগুলোতে নিজেদের মাঝে যেমন পরিবর্তন আনুন, পরিবর্তনের চেষ্টা করুন, আর তাকওয়ার মানকে এতটা বৃদ্ধি করার চেষ্টা করুন যা খোদা যতটা খোদা আমাদের কাছে চান। আর এরপর শুধু রমজানের ভিতরেই যেন কেবল এমনটি না হয় বরং এটিকে জীবনের স্থায়ী অংশ করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। নামাজের পর এক ব্যক্তির গায়ে বানা জানাজা পড়াবো, এটি খাজা আহমদ হোসেন সাহেব কাদিয়ানের দরবেশের, যিনি জনাব মোহাম্মদ হোসেন সাহেবের পুত্র ছিলেন। 2017 সনের 31 মে 92 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1926 সনে কাদিয়ানের পার্শ্ববর্তী গ্রাম সিখুয়াতে তিনি জন্মগ্রহণ করেন। তার নানা হযরত মিয়া ইমামউদ্দিন সাহেব এবং তার দুই ভাই মিয়া নিজামউদ্দিন এবং মিয়া খায়রউদ্দিন সাহেব হযরত মসীহ ইসলামের সাহাবি ছিলেন।
বচপন
খাজা আহমদ হোসেন সাহেবের শৈশব দারিদ্রের চরম দারিদ্রের মাঝে কেটেছে। 9 বছর বয়সে তার বংশের সাথে কাদিয়ান এসে বসতি স্থাপন করেন। পরিস্থিতির কারণে পড়ালেখা করতে পারেননি, কিন্তু শৈশবে পড়ালেখার আগ্রহ ছিল। ব্যক্তিগত প্রচেষ্টায় প্রথমে কোরআন পাঠ করা শিখেছেন, তারপর কাদিয়ানে হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের ফানে যোগ দিতেন। সেখানেই নিজের জ্ঞান অনেক বৃদ্ধি করেন। দেশ বিভাগের সময় হযরত মুসলিহ আহমদের প্রেরণায় পিতামাতার পরামর্শে কাদিয়ানে থাকতে সম্মত হন। দরবেশের জীবন অবলম্বন করার একটা সময় এমন আসে যখন জামাত দরবেশদের জীবিকার জন্য টাকা দেওয়া সম্ভব ছিল না, উপায় উপকরণ ছিল সীমিত। কিছু দরবেশ যারা হাতের কাজ জানতে তাদেরকে বলা হয়েছিল যে বাইরে গিয়ে জীবিকার সন্ধান করুন। এদিক থেকে তিনি দর্জির কাজ জানতেন, সেলাইয়ের কাজ জানতেন। 1953 থেকে 1962 পর্যন্ত দক্ষিণ ভারতে অবস্থানকালে নিজেই নিজের জীবিকার ব্যবস্থা করেন। এরপর কাদিয়ান ফিরে আসেন। সাধারণ আহমদিয়ার বিভিন্ন বিভাগে কাজ করার খেদমতের তিনি সেবা দেওয়ার সৌভাগ্য পেয়েছেন। 1989 তিনি অবসর গ্রহণ করেন আর জামাতের সেবার পাশাপাশি কাদিয়ানে মুসলিম মুবারকের গেটের সামনে দোকান খুলেন, সেলাইয়ের দোকান। রীতিমতো নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজার এবং নীরব উন্নত চরিত্রের অধিকারী এক মানুষ ছিলেন। 2005 সালে যুক্তরাজ্যের জলসায় যোগদানের তার সৌভাগ্য হয়েছে। খলিফা স্থান থেকে আরম্ভ করে পঞ্চম খেলাফত পর্যন্ত চার খেলাফতকে দেখার সৌভাগ্য হয়েছে। তার নিজের কাজ নিজেই করার অভ্যাস রাখতেন, সন্তানদেরকে খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন সবসময়। তার প্রথম বিয়ে আত্মীয়দের মাঝেই হয়েছে। জামাতের নির্দেশ ছিল মহিলাদেরকে পাকিস্তান পাঠানোর। 1946 সনে তার প্রথম বিয়ে হয়, স্ত্রীকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিলেন। তার মা যেহেতু আহমদি ছিল, সঠিক সহযোগিতা ছিল না, সেখানে সম্পর্ক ছিন্ন হয়ে 1953 দ্বিতীয় বিয়ে করেন। হায়দ্রাবাদ দক্ষিণের এক ভদ্র মহিলা হামিদা বেগম সাহেবার সাথে তার ঘরে চার কন্যা এবং পুত্র সন্তানের জন্ম হয়। তার ছেলে খাজা বশির আহমদ সাহেব তালেবুল ইসলাম স্কুল কাদিয়ানের হেডমাস্টার। তার এক কন্যা সালিমা কামর সাহেব, নসির আহমদ কামর সাহেব এডিশনাল উকিলের সাহায্যের স্ত্রী। আর একইভাবে তার আরেক জামাতা হাফিজ ভাট্টি সাহেব কাদিয়ানে জামাতের খেদমত করছেন, জামাতের কাজ করে চলেছেন। নসির কামর সাহেব স্ত্রী লেখেন যে স্ত্রী ছিলেন অসীম গুণাবলীর আধার, দোয়াগো, সরল প্রকৃতির, পরিশ্রমী, প্রসন্ন চিত্ত, খেলাফতের প্রতি নিবেদিত, খুবই ভদ্র এক মানুষ ছিলেন। আমার বিয়ের পর যখন রাবোয়া আসি আমাকে, আমি কিছুটা মন মরা ছিলাম। তিনি বলেন যে মন মরা হওয়ার প্রয়োজন নেই, তবে সৌভাগ্যবতী যে প্রত্যেক জুমায় সরাসরি খলিফায়ে আক্তার খুতবা শোনার তোমার সুযোগ হবে। তিনি মসজিদ মুখী ছিলেন, সবসময় মসজিদে প্রত্যেক নামাজে মসজিদে যাওয়ার আগ্রহ রাখতেন। কয়েক বছর পূর্বে প্রথমবার স্ট্রোক হয়, যে কারণে মসজিদে যেতে পারতেন না। সবসময় দোয়া করতেন আর মানুষকে বলতেন যে দোয়া করো আল্লাহ যেন আমার পায়ে এতটা শক্তি দেন যার ফলে আমি মসজিদে যেতে সক্ষম হব। বহু গুণাবলীর আধার ছিলেন, তারা তার পদমর্যাদা উন্নীত করুন। দারিদ্র সত্ত্বেও, অসচ্ছলতা সত্ত্বেও তিনি তার মেয়েদেরকেও পড়ালেখা করিয়েছেন, তাদেরকে বিয়ে পর্যন্ত পড়িয়েছেন। ছেলেও তার MSc BEd করেছেন। তালেবুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক বা হেড টিচার তিনি, হেডমাস্টার। আল্লাহ তাআলা তার সন্তান সন্ততিকে বংশ পরম্পরায় খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। তিনি যেসব কুরবানি করেছেন বা তা স্বীকার করেছেন তা তার সন্তান সন্ততিকে ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ রাখার এবং জামাতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন।
Ahem.
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ